এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিসে পাকের আলোকে সামাজিক আলোচনামূলক অনুষ্ঠান এমন এক সময় আসবে। দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। অনুষ্ঠানে আমরা 1400 বছর পূর্বের রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাণী শ্রবণ করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। হাদিসে মোবারকার প্রসঙ্গে আমরা মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। তো দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনা আমরা শুনব। শোনার পূর্বে আসুন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী, মুসলমানদের নিয়ত তার আমল চেয়েও উত্তম। কিছু ভালো ভালো নিয়ত আমরা করি, কেন আমরা সকলেই জানি ভালো নিয়ত ব্যতীত আপনার নেক আমলের সওয়াব, আমরা যখনই কোনো নেক আমল করব, করার পূর্বেই আমরা ইনশাআল্লাহ ভালো ভালো নিয়ত করব। যত নিয়ত বেশি হবে সওয়াব তত বেশি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান দেখার সৌভাগ্যতা অর্জন করব, এলমে দিন শিখার নিয়তে আমরা অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। জবাজাল অসংখ্য এলমে দিন শিখার আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমাদের সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানে আমরা বিষয়ে শ্রবণ করব। আজকের যে বিষয়, বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ জবাজাল আমরা জানব। আজকের বিষয় হচ্ছে দুশ্মনদের ভয়ভীতি চলে যাবে। এই বিষয়ের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ জবাজাল আমরা শ্রবণ করব। হাদিসে মোবারকা থেকে আমরা শ্রবণ করব। আমাদের আলোচ্য বিষয় আজকে, এই বিষয়ের উদ্দেশ্য কি? দুশ্মনদের ভয়ভীতি চলে যাবে। দুশ্মন বলতে কারা, কাদের অন্তর থেকে ভয়ভীতি চলে যাবে, এই সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ জবাজাল আমরা আলোচনা শ্রবণ করব। দুজন সম্মানিত মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে, আমরা শুনব মুবাল্লিগে দাওয়াতে ইসলামী থেকে আত্মশুদ্ধিমূলক আলোচনা, যার মাধ্যমে ইনশাআল্লাহ জবাজাল আমাদের এলমে দিন শিখার সাথে সাথে আমাদের আত্মশুদ্ধি, আমাদের ব্যক্তির জীবনের পারিবারিক জীবনের ইনশাআল্লাহ ইসলাহ আত্মশুদ্ধির একটা মাধ্যম হবে। আসুন দর্শক শ্রোতা, আমরা আমাদের আলোচনাকে বরকতময় করার জন্য শুরুতে আমার আপনার প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। তিরমিজি শরীফের হাদিসে মোবারকা, দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত একটি রিসালা, যার নাম হচ্ছে জান্নাতি মহল ক্রয়। এর 15 নম্বর ফিস্টাতে হাদিসে মোবারকা বর্ণনা করেন, আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ জবাজাল আমল করব। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সেই যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। তো দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান! আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে সদা সর্বদা দুরূদ শরীফের ফজিলত শুনতেই থাকি। এখনও আলহামদুলিল্লাহ আমরা দুরূদ শরীফের ফজিলত শুনলাম কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার যে আমল, তা হচ্ছে প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস দিয়ে, শিক্ষণীয় হাদিস, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে এমন এক সময় আসবে, প্রতি অনুষ্ঠানে একটি শিক্ষণীয় হাদিস মোবারকা শোনার আমাদের সৌভাগ্য হয়। আজকেও দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পূর্বের শিক্ষণীয় একটি হাদিস মোবারকা দিয়ে আমরা শুরু করব। অতঃপর আপনার এই হাদিসে পাকের সম্পর্কে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস সম্পর্কে কি অভিমত পেশ করেন, এর উদ্দেশ্য কি, তাও আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজবাজাল শ্রবণ করব। তারপর ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকেও আমরা মাদানী ফুল ইনশাআল্লাহ নেব। আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আলোচনা থেকে আপনাদের মতামত, আপনাদের অভিমত আপনার ইনশাআল্লাহ যে আমাদের মাদানী চ্যানেলে কল সেন্টার ইনশাআল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কলগুলোকে সামিল করার জন্য। আর আজকে যে হাদিসে মুবারক আমরা শ্রবণ করব তা সুনানে আবু দাউদের হাদিসে মুবারকা হযরতে সাইয়েদুনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাহবুবুর রহমান সরওয়ার জিশান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশহাদ ফরমান, অচিরেই তোমাদের নিকট এমন এক সময় আসবে যখন অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে একে অপরকে এমনইভাবে আহ্বান করবে যেমনইভাবে একজন আহারকারীকে তার খাবারের পাত্রের প্রতি আরেকজনকে আহ্বান করা হয়। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কি আমাদের স্বল্পতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং সেই দিন তোমরা সংখ্যায় প্রচুর থাকবে, তোমাদের সংখ্যাগরিষ্ঠ থাকবে, তবে তোমরা সেই দিন বন্যার আবর্জনার স্তূপে পরিণত হয়ে পড়বে, অর্থাৎ তোমরা বন্যার পানিতে খড় কুড়ার মতো ভেসে যাবে, অর্থাৎ তোমাদের মধ্যে বীরত্ব সাহসিকতা বলতে কিছুই থাকবে না সেই দিন। আশিয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতিগুলোকে বের করে দেবে এবং তোমাদের অন্তরে অলসতা দুর্বলতা ঢেলে দেবেন। কেউ বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি জিনিস, প্রশ্ন করলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। এই যে আবু দাউদ শরীফের যে হাদিস মোবারক আমরা দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা শ্রবণ করলাম, প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি আলোচ্য হাদিসে পাকের ব্যাখ্যায় খুব চমৎকারভাবে, খুবই সুন্দরভাবে এ হাদিসে মোবারকা 1400 বছর পূর্বে এ হাদিসে পাকের রোশনি থেকে যে মুসলমানদের অবস্থা কেমন হবে, যে মুসলমানদের এই যে অবস্থা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই সময় এই অবস্থা হবে মুসলমানদের, এই সম্পর্কে তিনি খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা শুনবো, তারপর ইনশাআল্লাহ মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনবো। তিনি আলোচ্য হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন যে যত অমুসলিম সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায় মধ্যে অনেকগুলো দল রয়েছে, এই সমস্ত অমুসলিম সম্প্রদায় মুসলমানদের অস্তিত্বকে দুনিয়া থেকে চিরতরে বিলীন করে দেওয়ার জন্য এক হয়ে যাবে, যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারপরে মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, বর্তমানে পৃথিবীতে এই অবস্থা বিরাজ, অমুসলিম যারা বিভিন্ন খণ্ডে বিভক্ত, যারা অমুসলিম, তারা একে অপরের শত্রু হওয়ার সত্ত্বেও মুসলিম নিধনে তারা আজ এক হয়ে গেছে। উদ্দেশ্য তাদের একের অপরের মধ্যে কিন্তু আপনার যে সম্পর্ক ছিন্ন তার একটা বিষয় রয়েছে, কিন্তু তারা এক হয়ে যাচ্ছে যে মুসলমানদেরকে কি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন তা আজকে বাস্তব রূপ ধারণ করেছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা অক্ষর অক্ষরে সঠিক। আর আমাদের মোকাবেলায় অমুসলিমদের সাহস এত বেশি বৃদ্ধি পেয়ে গেছেন, এর কারণে এই যুগে আমাদের সংখ্যা স্বল্পতার জন্য নয়, বর্তমানে আমাদের সংখ্যা অনেক অধিক, আর অমুসলিমদের কাছে আমাদের একটা খ্যাতিও রয়েছে। তারপরও তুলনামূলকভাবে তোমাদের এই দিক থেকে তারা অনেক বেশি হবে, কিন্তু তোমরা এমন হয়ে যাবে যেমন সমুদ্রের পানির ময়লা আবর্জনা, এ ধরনের মুসলমানদের অবস্থা হয়ে যাবে। বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনার দিকে যাব। তিনি লেখেন, নাম্বার এক, বিরুতা, অনৈক্য, অস্থির মন, মন অস্থির হয়ে যাবে, আরাম প্রিয়তা, মুসলমান আরামের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, জ্ঞানের অভাব, এলেম থেকে জ্ঞান থেকে এলেম থেকে বের হয়ে যাবে, তারপরে মৃত্যুর ভয় অন্তর থেকে চলে যাবে, দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে চলে আসবে। আর এগুলোর কারণে অমুসলিম যারা, দুশ্মন যারা, তাদের অন্তরে মুসলমানদের ব্যাপারে ভয় ভীতি চলে যাবে। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, দুশ্মনদের ভয় ভীতি চলে যাবে, যেই বিষয়টা আজকে দর্শক শ্রোতা আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শ্রবণ করলাম। আর এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই কারণগুলো কি কি কারণে হবে, প্রথমত আমরা শুনলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী, এরপরে এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে কি আলোচনা এসেছে, এই আলোচনার বিষয়বস্তু আমরা শ্রবণ করলাম। আর এই ব্যাপারে বিস্তারিতভাবে আমরা যাতে করে দর্শক শ্রোতা যে আমাদের অপূর্ণতা, অপূর্ণতার যে বিষয়গুলো সেই দিকগুলো আমরা জানব, আর মুসলমানদের শক্তি কিসের মধ্যে, মুসলমানদের ক্ষমতা কোন জিনিসের মধ্যে, মুসলমানদের সাহসিকতা কোন জিনিসের মধ্যে, ওই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা জানবো। আমরা সকলে জানি পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত শ্রেষ্ঠ যেই বিষয়টা সেটা হচ্ছে ইসলাম, মুসলমান। আর মুসলমানদের অধঃপতন হওয়ার যে কারণগুলো বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, জানার পর যখন আমরা মানা শুরু করব তখন আসলে বাস্তবিক পক্ষে একজন মুসলমান যে শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠত্ব আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে করবো ইনশাআল্লাহ আমরা আলোচনাতে ইনশাআল্লাহ শুনব। দুজন মুবাল্লিগ দাওয়াতে ইসলামী আমাদের সঙ্গে, আমরা ইনশাআল্লাহ শুরুতেই আমাদের জাকির ভাই থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। আপনাদের কলকে ইনশাআল্লাহ সামিল করবো। আপনারা আমাদেরকে আজকের অনুষ্ঠানে আপনাদের অভিমত দিতে আমাদেরকে ভুলবেন না, আপনারা আমাদেরকে কল করবেন, SMS করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কল SMS সামিল করব। জি জাকির ভাই।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اما بعد যে বিষয়টি আজ আমরা আলোচনার জন্য নিয়েছি যে অমুসলিম শত্রু যারা তারা আমাদেরকে মুসলমানদেরকে ভয় করবে না, এই বিষয়টা শুরুর দিক থেকে যদি আমি দুনিয়াবি কিছু উদাহরণ দিতে চাই, ইমরান ভাই একজন শিক্ষক, একজন ওস্তাদ টিচার বা সে বাবা, এরকমের পজিশনে যারা আছি আমরা, আমরা নিজের সম্মানকে বজায় রাখার জন্য যদি কোনো ওস্তাদ হয়, স্কুলের টিচার হয়, সে নিজের সম্মানকে বজায় রাখার জন্য প্রতিটা বিষয়ের প্রতি কিন্তু সে খেয়াল রাখে, আমি আমার স্কুলে কিভাবে চলাফেরা করলে আমার সম্মান বজায় থাকবে, আমি আমার মাদ্রাসায় আমার ছাত্রদের সামনে কিভাবে ওঠা বসা চলাফেরা খানা দানা লেনদেন ইবাদত রিয়াজত করলে কিভাবে আমার সম্মান বজায় থাকবে। হ্যাঁ, কেননা এখানে আমরা সবাই জানি, যদি আমার ছোট যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার ছাত্র যারা আছে, তাদের সামনে যদি আমি নিজের ওয়েট বজায় রাখতে না পারি, তাদের সামনে যদি আমি যেভাবে আমার চলার দরকার এভাবে যদি চলতে না পারি, তো তাদের সামনে কিন্তু আমি ছোট হয়ে যাব। আর তারা যতটুকু মূল্যায়ন করার দরকার ছিল, কথা ছিল, যতটুকু সম্মান দেওয়ার দরকার ছিল, ততটুকু সম্মান কিন্তু আমাকে দিবে না, আমার চলা ফেরার কারণে আর কথাবার্তার স্টাইলের কারণে ওই মূল্যায়নটা আমাকে আর করবে না। তো সকল ওস্তাদ টিচার নিজের জায়গা থেকে নিজেকে নিজের সম্মান বজায় রাখার জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করি, যাতে করে আমি কখনো ছাত্রদের সামনে অপমানিত না হই, আমি যেন ছাত্রদের সামনে লাঞ্ছিত কখনো না হই। আর বাবাও এটাই চিন্তা করেন, চেষ্টা করেন যেন আমি যেন সন্তানের সামনে কখনো অপমানিত না হই। বাবাও এই ধরনের কাজকর্ম আমরা করি না, যেমন ছোটদের সামনে বসে হাসাহাসি করা, এরপরে তাদের সামনে বিভিন্ন ধরনের গল্প কিচ্ছা কাহিনী শোনানো, এতে করে ছোটদের সামনে এভাবে করলে তার যে একটা সম্মান আছে এটা কমে যায়, আর ছোটরা তাকে এতটা গুরুত্ব দেয় না, হাসি মস্করে তাকে এভাবে উড়িয়ে দেয়। ঠিক তদ্রূপ মুসলমান যে আছে, মুসলমানদের একটা রীতিনীতি আছে, মুসলমানদের একটা ইবাদতের সিস্টেম আছে, মুসলমানদের সত্য কথা বলার হুকুম রয়েছে, মুসলমানদের ইবাদতের হুকুম রয়েছে, মুসলমানদের জন্য আপনার শরীয়তের হুকুম রয়েছে। যখন কোনো মুসলমান এই শরীয়তের হুকুম থেকে বের হয়ে যায়, ইবাদতকে ছেড়ে দেয়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, মিথ্যা কথা বলা শুরু করে দেয়, তখন অমুসলিমের কাছে মুসলমানদের যে একটা ওয়েট ছিল, মুসলমান যে সত্য কথা বলে, মুসলমান যে নেককার হয়ে থাকে, এই যে একটা ওয়েট তাদের কাছে একটা মুসলমানের যে একটা ভার ছিল, এইটা কিন্তু তাদের থেকে আস্তে আস্তে দূর হয়ে যায়। মুসলমান তো এখন মিথ্যা কথাও বলে, মুসলমান তো এখন চুরিও করে, মানে অমুসলিম যারা আছেন, দুশ্মন যারা আছেন, তাদের মধ্যে এই জিনিসটা এখন কাজ করে, মুসলমান তো অপরের সম্পদ নষ্ট করে। এ ব্যাপারে যে আমরা আপনার থেকে যে হাদিসে পাক শ্রবণ করলাম, আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি তাআলা, তিনি বলেন যে শত্রু আমাদেরকে যে ভয় করবে না, এ বিষয়ের মধ্যে একটি বিষয় মুসলমানদের মধ্যে পাওয়া যাবে, সেটা হলো সে দুনিয়ার লোভে পড়ে যাবে। শুরুতে যদি দুনিয়ার লোভ, এই বিষয়টা আমি তুলে ধরি, ইমরান ভাই এখানে হযরত সাইয়েদুনা ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা মিনহাজুল আবিদিন কিতাবের 118 পৃষ্ঠার মধ্যে তার এই কথাগুলো বর্ণিত রয়েছে, এখানে নকল করা হয়েছে। তিনি বললেন যে যে ব্যক্তি, যে সম্প্রদায়, যে গোষ্ঠী যাদের মধ্যে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ লালসা চলে আসবে, তারা নেকি ও আনুগত্যর পথে তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। দুনিয়ার লোভ আনুগত্য এবং নেকির পথে বাধা হয়ে দাঁড়াবে, এমনকি প্রত্যেক ফেতনা ও মন্দের মাধ্যম হয়েছে এই দুনিয়ার লোভ। আর দুনিয়ার লোভে যারা লিপ্ত হয় এটা তাদের জন্য একটি রোগ, আর এই একটি রোগ ওই সকল মানুষকে, ওই সকল সম্প্রদায়কে এই দুনিয়ার লোভ যে একটি রোগ, এই রোগ হাজারো রোগ তাদের সৃষ্টি করে দেয়। দুনিয়ার লোভ বিমারি, এটা একটা প্রবলেম, একটা এটা অন্য অন্য রোগ সৃষ্টি করে দুনিয়ার লোভ। তো ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা বলেন, একটি সম্প্রদায় ধ্বংস হওয়ার জন্য, একটি সম্প্রদায়ের সম্মান চলে যাওয়ার জন্য এই একটি বিপদ অনেক বড় যে তাদের মধ্যে দুনিয়ার লোভ চলে আসবে। কেননা দুনিয়ার লোভ যাদের মধ্যে আসবে, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে, না তারা নিজের ধর্মের প্রতি এত অগ্রসর হবে, না ইবাদতের প্রতি অগ্রসর হবে, না হারাম হালাল পার্থক্য তারা বুঝতে পারবে, না তাদের মধ্যে ছোট বড় এগুলো ম্যানেজ করতে পারবে। অর্থাৎ দুনিয়ার লোভের বিষয়ে যখন তারা চলে আসবে, তখন তারা এই মান সম্মান কোনো কিছু দেখবে না, শুধু দুনিয়াকে সামনে রাখবে, আর কিভাবে দুনিয়াকে পাওয়া যায় যাতে দুনিয়া তার হাতছাড়া না হয়।
এখানে এখানে বিষয়টা উল্লেখ আছে যে, মানে কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়াবী মোহ তোমাদের মধ্যে বেশি হয়ে যাবে,
বেশি হয়ে যাবে।
অর্থাৎ যেটা নিয়ে আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী জাকির ভাই যেটা শুরু করলে, অর্থাৎ মুসলমানদের ওই অবস্থা তৈরি হওয়ার যে কারণগুলো, যখন ওই মুসলমানকে কখনো অমুসলিম সম্প্রদায় যারা, তারা কোনো ক্ষেত্রে মুসলমানকে ভয় করবে না, যখন মুসলমানদের মধ্যে এই বিষয়গুলো কাজ করবে, মধ্যে একটা হচ্ছে তারা দুনিয়ার মোহর মধ্যে তারা পড়ে যাবে।
আর এটা কিন্তু এই যে যেমন করে হাদিসের পাকের মধ্যে আমরা পেয়েছি, তেমন করে আমাদের আকাবির যারা ছিলেন, ওলামায়ে আহলে সুন্নাত যারা ছিলেন, মুফতিয়ান ইকরাম ছিলেন, তারা লিখে গিয়েছেন কিতাবের মধ্যে। আর ঠিক ঠিক এইটাই এখন আমাদের চোখের সামনে, আজ এক মুসলমান অভাবের মধ্যে আছে, অমুসলিম এসে সেখানে তাকে সহযোগিতার নাম দিয়ে তার ঈমান আমল সব বরবাদ করে দিচ্ছে।
এখানে একটি বিষয় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, কোন একজন বিজ্ঞ আলিমে দিন তিনি এটা উল্লেখ করলেন যে যেটার আজকে আমাদের মূল আলোচনার পয়েন্ট, আমি এখন যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব আর এটার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব, সেটা হচ্ছে যতদিন মুসলমানদের অন্তরে, এখানে একটা বিষয় আছে যে মানে আল্লাহর ভয় অর্থাৎ মৃত্যুর ভয়, যতদিন পর্যন্ত মুসলমান তাদের দিলে আল্লাহর ভয় ছিল ততদিন সমস্ত অমুসলিম সম্প্রদায় ওই মুসলমানদেরকে ভয় করছে। এটা কিন্তু খুব আপনার ইসলামের ইতিহাসের মধ্যে বিজ্ঞ পণ্ডিত যারা ইসলামিক তারা এই কথা তারা স্পষ্টভাবে তারা লিখেছেন, যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে 100% ভয় করছে ততদিন পুরা পৃথিবীর অমুসলিম সম্প্রদায় ওই মুসলমানদেরকে ভয় করছে। এর মধ্যে বাস্তব প্রমাণ এনেছিলেন সে ওলামা একরাম সাহাবা একরামদের, এর বিস্তারিত ইনশাল্লাহ আমরা যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনই ঘটনা ঘটেছে, কোন দেশের হাজার হাজার মাইল দূরের অমুসলিম বাদশাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে কোন একটা বিষয়ে
জি
ওই মজলিসের মধ্যে ওই স্থানের মধ্যে মুসলিম সম্প্রদায়ের যিনি হেড প্রধান ছিলেন ওনার নাম শুনলেন, কে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনার সাথে সাথে তিনি আর ওই হাজার হাজার মাইল দূরে ওই যে চেয়ারের মধ্যে বসাছিলেন সেখানে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
ওই যখন এই কথাটা যখন উল্লেখ করা হলো সাহাবা ইকরামের জীবনীকে সামনে আনা হলো যে সাহাবা ইকরাম ছিলেন ওই মহান সত্তা, সাহাবিদের পরেও কিন্তু ছিল যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে 100% মানে আল্লাহর ভয় যখন ছিল তাম পৃথিবীর অমুসলিম যারা তারা মুসলমানদের নাম শুনলে থরথর করে তাদের শরীর কেঁপে উঠত। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনাতে, যতদিন মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করেছে ততদিন অমুসলিম সম্প্রদায় মুসলমানকে ভয় করতে বাধ্য হয়েছে, আর যেদিন থেকে মুসলমান মহান রব্বুল আলমিনের ভয় অন্তর থেকে বের করে দিল, অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেল, আখেরাতের চিন্তা চলে গেল, কবরের চিন্তা চলে গেল, সেই দিন থেকে মুসলমানদের অন্তরের মধ্যে অমুসলিম সম্প্রদায়ের ভয় কখন জানি আমাকে আঘাত করে, কখন জানি আমাকে ধ্বংস করে, কখন জানি আমাকে পেরেশানির মধ্যে ফেলে দেয়, এটা কিন্তু মুসলমানদের মধ্যে কাজ করা শুরু হলো। এর কারণ কি, এর থেকে বের কিভাবে হওয়া যায়, আজকে আমাদের এমন এক সময় আসবে অনুষ্ঠানে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এটা। আমরা ইনশাআল্লাহ বিষয়বস্তুর দিকে আমরা থাকবো যতটুকু সম্ভব। দর্শক শ্রোতা আমরা অনুরোধ করব এই মুহূর্তে যারা এই মাদানী চ্যানেলের সঙ্গে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বর্তমান সমাজ বর্তমান সিচুয়েশন আমাদের সামনে, এর কারণ কি, আমরা অনেক সময় কেউ যদি ইসলামের ব্যাপারে সমালোচনা করে, কেউ যদি আমাদের পবিত্র আল কোরআনকে নিয়ে যদি সমালোচনা করে, তখন আমরা অনেক সময় এর সলিউশন বাইর করতে আমরা ব্যর্থ হয়ে যাই। কিন্তু আমাদেরকে জানতে হবে আজকে কোনো মুসলমান অপমানিত হোক, কোনো ইসলামকে নিয়ে কটূক্তি করা হোক, অথবা কোনো ইসলামী ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা হোক, কিন্তু আমরা যে জিনিসটা করণীয় সেটা না করে যেটা অকরণীয় সেটার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। তা আমাদের করণীয় কি, আমি একজন মুসলমান হিসাবে বর্তমান সময়ে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা জরুরি। আর দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এটা হচ্ছে এমন একটি চ্যানেল যে চ্যানেল আমাদেরকে সঠিক সময়ে সঠিক বিষয়টা জানানোর জন্য, সঠিক বিষয়গুলো শেখানোর জন্য মুসলমানদেরকে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে। আমরা কিছু কল শামিল করব, তারপর ইনশাআল্লাহ আমরা মাদানী চ্যানেলের রেগুলার আপনার মুবাল্লিক আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে মাদানী ফুল কোরআন এবং হাদিস থেকে যার মাধ্যমে যার থেকে আমরা অনেক কিছু এলমি দিন শিখতে পারি ইনশাআল্লাহ এ ধরনের আলোচনা পেশ করে থাকেন। মুবাল্লিক দাওয়াত ইসলামী আমাদের মৌলানা মোহাম্মদ মনোয়ার আত্মারি ইনশাল্লাহ ওনার থেকে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার দিকে আমরা যাবো ইনশাল্লাহ। কিন্তু আগে কিছু আমরা কল শ্রবণ করবো, যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি ইমতিয়াজ ঢাকা থেকে বলছিলাম। আজকের অনুষ্ঠান এমন এক সময় আসবে, অনুষ্ঠান আল্লাহ তাআলার রহমতে অনেক সুন্দর হচ্ছে, মাশা আল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমি জানতে যাচ্ছিলাম যে কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা বৃদ্ধি পাবে কিভাবে, জানিয়ে দিলে মেহরবানি হতো।
মাশা আল্লাহ, আল কোরআন মুসলমানদের জন্য একমাত্র একটা ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা মনোনীত, সেটা হচ্ছে ইসলাম। মানে ইসলামের গাইডলাইন হিসাবে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল কোরআন, আর এই আল কোরআনের মতো এই নিয়ামত আর কার কাছে আছে? দর্শক সূত্র আমরা যে বলি আর কার কাছে, যেটা সরাসরি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এই শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ মুসলমানদের কাছে এই এই কোরআনের প্রতি কীভাবে মহাব্বত সৃষ্টি হবে। আজকে আমাদের আলোচনার সাথে কিন্তু রিলেটেড ইনশাআল্লাহ আমরা আলোচনাতে সামিল করব। জি, নেক্সট পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ জাকির আত্তারি, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থানা থেকে বলছি। মাশাআল্লাহ, এমন এক সময় আসলো অনুষ্ঠানে, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। তো ইসলামের কাছে আমার আরজ হচ্ছে গিয়ে, একজন মুসলমানের ইসলামের প্রতি মহাব্বত কিভাবে বাড়ানো যায়?
প্রথম কল হচ্ছে কোরআনের মহাব্বত, দ্বিতীয় কল হচ্ছে ইসলামের প্রতি মহাব্বত। আমাদের হাদিস শরীফের সাথে একবার রিলেটেড ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। জি, নেক্সট পরবর্তী কল।
আমি মোহাম্মদ রায় আনাসিফ বলছি সৈয়দপুর হতে। আজকে অনুষ্ঠান এমন এক সময় আসবে, অনুষ্ঠানটি মাশাআল্লাহ খুব সুন্দর, আমরা অলসতা থেকে কিভাবে বাঁচতে পারি এ সম্পর্কে এ বিষয়ে জানিয়ে দিলে অনেক খুশি হতাম।
অলসতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আল্লাহ আল্লাহ, মানে যে সময় মানে মুসলমানদের যে অবস্থার ব্যাপারে বলা হয়েছে, এর অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে অলসতা, যে অলসতার মধ্যে এই অলসতা কিভাবে একজন একজন মুসলমানকে, একজন মানুষকে কিভাবে নিম্ন থেকে নিম্ন, নিচু থেকে নিচু অবস্থানে নিয়ে যায়, সেটাও ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে। আমরা মনোর বাড়ি থেকে ইনশাআল্লাহ আজবাজাল আলোচনার দিকে আমরা অগ্রসর হব। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আপনারা কল করেছেন আমাদেরকে, কল করতে ভুলবেন না। অনেকে আমাদেরকে SMS করেছেন, তারপর আমরা একটা SMS-কে আমরা সামিল করি আলোচনাতে ইনশাআল্লাহ যাব। আমি মাদানী চ্যানেলকে ভালোবাসি, আমি অনেক নবীর আদর্শ শিখেছি এখান থেকে, তার মাদানী চ্যানেল থেকে অনেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ সম্পর্কে শিখেছেন। একজন দর্শক আমাদেরকে SMS করলেন, আরও কয়েকটি আমাদের কাছে SMS ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আলোচনার দিকে যাব। দর্শক শ্রোতা, আমাদেরকে এইভাবে আপনারা আমাদেরকে SMS করতে পারেন, আপনাদের কল অনেকে আমাদেরকে ভয়েস রেকর্ড করেও আমাদেরকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের ভয়েসগুলোকে ইনশাআল্লাহ আজবাজাল মাদানী চ্যানেলে সামিল করার জন্য। আমাদেরকে এভাবে আপনারা কল করুন, SMS করুন এবং ভয়েস রেকর্ড করে ইনশাআল্লাহ পাঠিয়ে দিন। আসুন আমরা আলোচনার দিকে অগ্রসর হই। জি,
আলহামদুলিল্লাহ, এই হাদিসে পাকের মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে,
জি,
এতে অসংখ্য বিষয় এমন রয়েছে যে মুসলমান যদি মনে রাখে এবং এর ব্যাখ্যা এবং এই ব্যাখ্যার প্রেক্ষাপটে যদি বিভিন্ন ঘটনা মনে রাখে,
জি,
তাহলে তার দেখা যাবে যে বর্তমানে ফিতনার মধ্যে,
জি,
অমুসলিমদের যে নির্যাতন এবং অমুসলিমদের যে প্রভাব মুসলমানের উপরে, এই প্রভাব থেকে মুসলমান বাঁচতে পারবে যদি এই হাদিসে পাকের বিষয়বস্তু স্মরণ রেখে এই হাদিসে পাকের মধ্যে মুসলমানের যে সকল বিষয়গুলো দুর্বলতা, দুর্বল পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে যে মুসলমান এই কাজ করবে যার কারণে মুসলমানদের অন্তর থেকে কি করবে, মানে অন্তর থেকে ইবাদত, বন্দেগি, খৌফে খোদা, আল্লাহ তাআলা নিয়ামত চলে যাবে, আর এই কারণে মুসলমানদের যেটা রোগ, যেটা শৌর্য বীর্য বীরত্ব,
জি,
এই এই যে একটা ভয়, এই ভয়টা যে অমুসলিমদের অন্তরে 1450 বছর ধরে চলে আসতেছে,
জি,
তো সেই জিনিসটা চলে যাবে,
চলে যাবে।
তো এখন দেখা যায়, আমরা যদি প্রথমে যে বিষয়টা দেখি যে বীরত্ব, সাহসিকতা,
জি,
শৌর্য বীর্য, এই জিনিসটা কিছুই থাকবে না হাদিসে পাকের বিষয়বস্তুর মধ্যে। একটা বিষয়, মুসলমানদের সাহাবাই কেরামদের মধ্যে যদি আমরা দেখি ঘটনাগুলো, যে সাহাবাই কেরাম যে বীরত্বের সাথে ছিলেন, কারণ বীরত্ব বলতে বুঝি আমরা বিশাল সিংহাসন, বিশাল আরামায়েশ, হ্যাঁ, দাসী, চাকর ইত্যাদি, না, সেইদিনে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এদের জীবনের মধ্যে দেখা গেছে একটি গাছের ছায়ার নিচে খেজুরের পাতা চাটাই দিয়ে ঘুমিয়ে রয়েছে, অথচ অর্ধ দুনিয়া শাসন তিনি করেছে, দেখার জন্য এসেছে, এসে ধোঁকা খাওয়ার মতো যে এই অর্ধ পৃথিবী শাসন করে এই বাদশা এই খেজুর পাতা চাটাইতে গাছের ছায়ার মধ্যে ঘুমিয়েছে। তো বিষয়টা হলো যে তাদের মধ্যে যে শৌর্য বীর্য বীরত্ব সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় এবং নবীর মহাব্বতের কারণে সৃষ্টি হয়েছিল। কোনো বড় সিংহাসন, রাজত্ব, ভালো খাবার দাবার, আরামায়েশ এটার জন্য না।
কিন্তু কেন?
জি, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা একটি বিষয় যে আমাদের মধ্যে যখনই যে কাজ হবে সেই কাজের মধ্যে যদি সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো মনে রাখি, তো তাদের মধ্যে বীরত্ব ছিল, শৌর্য বীর্য সব ছিল, কিন্তু তারা যখন সেই কাজটা আল্লাহর জন্য করেছে সেটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, সেটার মধ্যে আল্লাহ তাআলা স্থায়িত্ব দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা আছে যে খাইবারের যুদ্ধে যখন ঘোষণা হচ্ছে যে খাইবারের যুদ্ধের মধ্যে এমন একজনের নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবে,
সুবহানাল্লাহ,
তখন কি করলো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা আসলো, তো তার মাধ্যমে আল্লাহ তাআলা সেই মহান বিজয় দান করেছে, সেটা ইতিহাস জানে, মুসলমান জানে। তো একদিন এক ব্যক্তি আসলো যে এত বড় মহান কাজ যার মাধ্যমে আল্লাহ তাআলা আদায় করেছে, আর যেই চৌকাঠটি সে ধরে যুদ্ধ করেছিল পরবর্তীতে কতজন সাহাবায়ে কেরাম সেটা উঠাতে পারেনি, কিন্তু সে যুদ্ধের সময় আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যুদ্ধ করার জন্য কাজ করার জন্য যে শক্তি দিয়েছিল, তো সেটা আলী রাদিয়াল্লাহু কারামত ছিল, আল্লাহ তাআলার দয়া ছিল। তো এক লোক আসলো, আসার পর দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে যে সে একটা আখরোট কাঠবাদাম এই জাতীয়, তো সে দাঁত দিয়ে কামড় দিচ্ছে কিন্তু ভাঙতে পারছে না। তো এটা দেখে ওই লোক হাস্যচ্ছলে বলে উঠল যে খাইবারের যুদ্ধে এমন চৌকার দিয়ে যুদ্ধ করে এত বড় বিজয় লাভ করেছে, সে একটা বাদাম এটা ভাঙতে পারতেছে না দাঁত দিয়ে। তো এটা তার মধ্যে একটা কৌতূহল জাগলো, এটা কি বিষয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিষয়টা পেশ করা হলো, তখন তিনি কি করলেন, তার আমামা শরীফ ঠিক করলেন, শরীরটাকে হালকা ঝাড়লেন,
জি,
বলে যে এটা কিছুটা এমন যে এটা আমার ব্যক্তিগত কাজ, আমি এটা খাবারের জন্য চেষ্টা করছি, এখনো যদি এমন কোন খাইবার যুদ্ধের জন্য আলীর প্রয়োজন হয় তা আমি প্রস্তুত আছি,
আল্লাহ
এনে দেখা। তখন তিনি কি করলেন, তাৎক্ষণিক তার শরীরের রং পাল্টে গেল, তার ধরন পাল্টে গেল, আল্লাহর জন্য যে তার সে গর্জন সেটা সে তাৎক্ষণিক সে সময় দেখালো। তো এই যে ঘটনা থেকে এই জিনিসটা বোঝা যায় যে সাহাবাই কেরাম বিনয় অবলম্বন করেছে, কেন, এটা নবীর সুন্নাত,
সুন্নাত
সাহাবাই কেরাম আল্লাহ তাআলার যে বিধানাবলী সেটা আমরা আমল করেছে, কেন, এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের হুকুম। কিন্তু যখনই আল্লাহর জন্য প্রয়োজন ছিল শক্তি সামর্থ্যের, তখন তারা শুধুমাত্র আল্লাহর জন্য সময় কি দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা মহান মহান বিজয় দান করেছে। তা আমাদের মধ্যে এখন সেই বর্তমানে সেই বিষয়টা নেই।
আমি আপনার সাথে একটা অ্যাড করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলেই সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যে তাদের প্রতিটি কাজের নিয়ত কি, যেমন আজকে হয়তো আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে আমরা দাবি করি, অনেক সময় অনেক কিছু আমরা দাবি করি, দাবি করার পর তো হতে পারে আমাদের এখানে নিহতের মধ্যে সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে কোন এক অমুসলিমের শরীর উপরে কি করলেন,
আল্লাহু আকবার,
অর্থাৎ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য কি করলেন,
তাকে কাবু করে ফেলে,
কাবু করে ফেলে
করবে,
এই মুহূর্তে সেই দুশ্মন ইসলাম সাহাবী রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু নিক্ষেপ করে দিলেন, স্টেপ মেরে দিলেন, থুতু নিক্ষেপ করলেন, এটা ওনার গায়ের মধ্যে আসলো। আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওই দুশ্মনকে, দুশ্মন ইসলামকে কি করলেন, তাকে কতল না করে ছেড়ে দিলেন। সে অবাক হয়ে গেল যে হুজুর, কিছুক্ষণ পূর্বে আপনি আমাকে এমন ভাবে আপনি আমাকে ধরাশহি করলেন যে আপনাকে আমাকে কি করবেন, আমি মনে হয় আপনার হাত থেকে আমি রক্ষা পাবো না এমন অবস্থা, কিন্তু আমি আপনাকে যখন থুতু নিক্ষেপ করলাম আপনার শরীরের মধ্যে, চেহারার মধ্যে থরতে পড়লো, আপনি আমাকে ছেড়ে দিলেন, কারণ কি, শুনুন সাহাবা ইকরাম কেমন ছিল। সাহাবা ইকরাম নিজের জাতের জন্য কি করতেন আর আল্লাহ তার রসুলের জন্য কি করতেন। তিনি বলেন যে প্রথম যে তোমাকে আমি ধরাশয়ী করলাম, তোমাকে আমি দুনিয়াতে কি বিদায় করে দেওয়ার জন্য যে আমার চেষ্টা, সেটা ছিল একমাত্র আল্লাহ তার রসুলের জন্য, ইসলামের জন্য, আমার ব্যক্তির জন্য কিছু ছিল না। যখন তুমি আমাকে তত নিক্ষেপ করলে তখন আমার মধ্যে একটু কষ্ট অনুভব হলো, রাগ চলে আসলো শরীরের মধ্যে, স্বাভাবিক যেটা আসে। ওই মুহূর্তে যদি আমি তোমাকে কতল করতাম তাহলে সেটা হতো আমার ব্যক্তির জন্য, আমার ব্যক্তির জন্য, আমার রাগের জন্য। এই যে ঘটনাটা যদি আমরা সামনে রাখি, আজকে আমি মুসলমান, আমি ইসলামের জন্য কিছু করতে চাই, মুসলমানের জন্য আমি কিছু করতে চাই, তখন আমার নিয়ত কি, আমার নিয়ত কি হওয়া উচিত। আজকে সাহাবা ইকরাম এর অবস্থা যদি আমরা দেখি, পক্ষান্তরে আমাদের অবস্থা দেখি, প্রতিনিয়ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে বিভিন্ন দুঃখজনক সংবাদ আমরা প্রায় শুনি, আমাদের মুসলমান ভাইদের ঘটনা আমরা শুনি, কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি কারণ কি, একবার কি আমরা ভেবে দেখেছি দিন দিন আমার আপনার অবস্থা, পরিস্থিতি অবনতির দিকে কেন যাচ্ছে? আমরা সেটা ভাবি না, আমরা এটাকে অন্যদিকে ডাইভার্ট করি, আমরা অন্য কিছু করার আমরা চেষ্টা করি, কিন্তু আসলেই আমাকে আপনাকে আসল জিনিসটা বের করতে হবে, কেন আজকে আমি মুসলমান, আমি যে ইসলামকে এত মহাব্বত করি, ইসলামের জন্য অনেক কিছু করতে আমি রাজি আছি, পুরো পৃথিবীর মধ্যে ইসলাম মুসলমান হবে শ্রেষ্ঠ, এটা কোন মুসলমান না চায়?
ইমাম ভাই, এখানে মুসলমানদের বীরত্ব, সাহসিকতা, এটা যদি বজায় রাখতে চায়
জি
এবং পুনরায় বহাল করতে চায়, প্রথমে দেখতে হবে যে আসলে আমি কি সঠিক ধর্মের মধ্যে আছি কিনা। সৃষ্টিকর্তার যে সঠিক মনোনীত একমাত্র ধর্ম যেটার মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় সেটার মধ্যে আছে কিনা,
মানে আমি যেটাকে এত মহাব্বত করি আমার বাস্তব অবস্থা কি,
বাস্তব অবস্থা কি। যখন জানবে যে আমার ইসলামই একমাত্র মুক্তির পথ, তাহলে আমার মধ্যে সেই বীরত্ব, সাহসিকতা কেন আসবে না?
কেন আসবে?
এর পিছনে একটা কারণ হলো যে ইসলামের যে বিধি বিধান গুলো রয়েছে, পূর্বের যে বীরত্বের সাহসিকতার ঘটনা রয়েছে, প্রতিকূল অবস্থার মধ্যে ইসলামী আদর্শ বজায় রাখার কারণে যে মহান বিজয় আল্লাহ দান করেছে সেই বিষয়গুলো আমাদের স্টাডির মধ্যে নেই,
যেমন এখানে
আমাদের চর্চার মধ্যে নেই। আমি বিষয়টা শেষ করি। তো এখন যদি আমরা চাই যে আমাদের মধ্যে সেই বিজয়টা আনতে, যেমন সাইয়েদুল ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু
তাআলা
40তম মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করলেন যে দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিলেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছিলেন, বর্তমানে বিশ্বের মধ্যে যে আমাদের মুসলমানদের পরিস্থিতি, এর মধ্যে আমার মনে হয় সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি কাছে যে প্রশ্নটা করেছিলেন এবং আকাশ সাল্লাল্লাহু আলাইহি যে জবাব ইরশাদ করেছিলেন, সেই বিষয়টা যদি সামনে রেখে আমরা আমাদের এখন পদক্ষেপ নেই, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের মধ্যে সেই বীরত্ব এবং সাহসিকতা ফিরে আসবে। সেটা কি, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নেই, আমরা কি হক পথে নেই? তখন আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কেন নয়। তো তিনি বুঝালেন যে আমরা হক পথে রয়েছে এবং আল্লাহ তাআলার মরণটা একমাত্র ধর্ম ইসলাম। তখন তিনি বললেন আর কেন গোপনে। তাহলে তিনি তখন কি করলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাই কেরাম মিলে মক্কা কাবাতুল্লাহ শরীফের সামনে গিয়ে প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন। তো এই যে তার মধ্যে কিছুদিন পূর্ব যে অমুসলিম ছিল, আল্লাহ রাসূলের নাফরমান ছিল, যখনই ইমানের মতো মহা দৌলত লাভ করলো, নবীর মহাব্বত চলে আসলো, তখন কি হলো, সে ইসলামের মধ্যে থেকে এখন গর্জন, পূর্ব তার গর্জন ছিল কিন্তু সেই গর্জন ছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে
বিরুদ্ধে,
আর এখনো তার গর্জন, এই গর্জনটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, এই তার বীরত্ব দেখে অমুসলিমদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল।
এখানে আপনার
মুসলমান কিন্তু বেশি ছিল না,
বেশি ছিল না,
কিন্তু কম্পন সৃষ্টি হলো। এবং এরপর থেকে ইসলামের ইতিহাসে দেখা যায় যে ইসলামের মধ্যে যে প্রকাশ্যভাবে যে আক্রমণ, প্রকাশ্যভাবে কটাক্ষ, প্রকাশ্যভাবে হামলা, সেটা অমুসলিমরা ভয়ে কমিয়ে দিল, আর এই অবস্থা দেখে মুসলমান দলে দলে বিভিন্ন গোত্র থেকে এসে মুসলমান হওয়া আরম্ভ করেছিল।
এখানে আমি মাশাআল্লাহ খুবই মাদ্রাসার দর্শক শ্রোতা মনোয়ার ভাই খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন, একটু আমি দুনিয়াবে একটা উদাহরণ দিই, আমি যেটা আমাদের জাকির ভাই শুরু করছিলেন শুরুতে, দুনিয়াবে কোনো একজন মানুষ তার সাথে যখন কোনো একজন কাউন্সিলর অথবা মেয়র কোনো জনপ্রতিনিধির সাথে যখন তার সুসম্পর্ক থাকে, তার হাঁটার স্টাইল, তার সাহসিকতা, এটা কিন্তু উপলব্ধি করা যেটা বোঝা যায়। আমি আপনাকে বলি, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, একজন আল্লাহর বান্দার সাথে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার এমন সম্পর্ক যেভাবে গোসে পাকের কাছে ছিল, খাজা গরিবী নামাজের কাছে ছিল, মানে আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক, আল্লাহর হাবিবের সাথে তার গভীর সুসম্পর্ক, কোরআনের সাথে তার গভীর সুসম্পর্ক, মানে ওই লোকটার সাহসিকতা কেমন থাকবে?
আল্লাহ,
মানে যে সদা সর্বদা আল্লাহর প্রেমের মধ্যে,
দুনিয়ার মানুষ যাদের সাথে সম্পর্ক রাখে তাদের ক্ষমতা তো একটা নির্ধারিত সীমানার মধ্যে,
জি,
আর আল্লাহর ওলিরা যাদের সাথে বন্ধু, যার সাথে বন্ধু সে থেকে মহান সৃষ্টিকর্তা যার ক্ষমতা অসীম,
অসীম,
তখনই তো তাদের দ্বারা এই 99 লক্ষ মুসলমান করা সম্ভব,
সম্ভব,
আর এক কারামত থেকে 2 লক্ষ মানুষ মুসলমান করা সম্ভব।
এই যে সাহসিকতা, এর কারণ কি ছিল? যে এর মধ্যে ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ ভয়, আল্লাহর হাবিবের মহাব্বত, এবং ইসলামকে পুঙ্খানুভাবে ইসলামের আদর্শ তাদের মাঝে ছিল। এই কারণে কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সেই শ্রেষ্ঠত্ব ছিল। আমরা ইনশাল্লাহ শুনবার আলোচনা কিছু কল ইনশাল্লাহ সামিল করি। জাকির ভাই আলহামদুলিল্লাহ বলার জন্য খুব উদ্বেগ নিচ্ছে। আসলে হচ্ছে কি, নেকির দাওয়াত, এই যে আজকে যে কথাগুলো বলা, একজন মুসলমানকে কেমন হওয়া উচিত, যে এই জিনিসগুলোর প্রয়োজন। আমরা ইনশাল্লাহ কিছু কল নেওয়ার পর আমি একটু ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ একটু আলোচনার দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এমন এক সময় আসবে, আমাদের প্রোগ্রামের নাম, আমরা যদি বলি যে আজকের যে বিষয়, আজকের যে সাবজেক্ট, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, ওই সময় চলে এসেছে। এটা ছিল, শব্দটা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী, 1400 বছর পূর্বে আসবে। কিন্তু আমরা যদি বলি যে চলে এসেছে, আজকে শয়তান এবং তার অনুসারী যারা, আমরা তাদেরকে দমন করব, আমরা তাদের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব যে জিনিসটা, এটাকে আমরা বাস্তবায়ন করব। আমি মাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাল্লাহ মোবাইলকে দাওয়াত ইসলামী এই ব্যাপারে বলবে, আমরা নিজের দিকে আমরা তাকাই, আমরা নিজেকে নিয়ে আমি চিন্তা করি যে আসলে যে আমি যে ইসলামকে মহাব্বত করি, যে ইসলামের প্রতি আমার ভালোবাসা, যে শয়তানকে আমি একজন প্রকাশ্য দুশ্মন হিসাবে আমি গ্রহণ, আমি দুশ্মন হিসাবে আমি মানি, যে শয়তান সবচাইতে প্রকাশ্য দুশ্মন, ওই শয়তানের অনুসরণ অনুকরণ আমাদের মাঝে কেমন? জি জাকির ভাই,
আজকের যে হাদিসে পাক নিয়েছেন, দুশ্মনদের ভয়ভীতি চলে যাবে। মনোয়ার ভাইও শুরু করেছিলেন একটি বিষয়, আপনিও শুরু করছেন, ওই বিষয়টাতে আবার আমি ফিরে যাই। সেটা হলো গিয়ে, আমি যে একজন মুসলমান, আর আমি মুসলমান যখন রাস্তা দিয়ে হাঁটব, আমার হাঁটা দেখে অমুসলিম কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাবে, কমপক্ষে আমাকে সেই জ্ঞানটুকু থাকতে হবে। আমি একজন মুসলমান, আমি কিভাবে মানুষের সাথে লেনদেন করব, এই জ্ঞানটুকু আমাকে থাকতে হবে। যখন আমার লেনদেন অমুসলিম দেখবে, সে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে, মুসলমানদের লেনদেন এত সুন্দর হয়ে থাকে, এত ফ্রেশ হয়ে থাকে তাদের লেনদেন, অমুসলিম দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা কালেমা পড়বে না তাদের অন্তরে ভয় নিয়ে বাসায় চলে যাবে। এরপরে যদি আমরা দেখি মুসলমানদের ইবাদত, যখন মুসলমান ইবাদত করবে, এই ইবাদত দেখে, ইবাদত দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা মুসলমান হবে না তারা মুসলমানদের সেই তাকওয়া দেখে অন্তরে ভয় নিয়ে ঘরে চলে যাবে। এখন বিষয় হলো গিয়ে যে, এতটুকু জ্ঞান কি আমার মাঝে আছে যে আমি মুসলমান হওয়ার পরে আমি রাস্তা দিয়ে কিভাবে চলবো যাতে আমার চলা দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই জ্ঞানটুকু আমার মাঝে আছে কি না, সেটা তো দেখার বিষয়। এখন মুসলমান তো আমরা আছি, আলহামদুলিল্লাহ মুসলমান আছি, কিন্তু অপর মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে সেই জ্ঞানটুকু কিন্তু আমার মাঝে নাই। আর এই হাদিসে পাকের ব্যাখ্যায়ও কিন্তু এটাও আসছে যে ওই সময় আসবে যখন দুশমনদের ভয়ভীতি চলে যাবে, তখনই যখন মুসলমানদের থেকে জ্ঞান উঠে যাবে, জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা উঠে যাবে, তখনই এই সময়টা চলে আসবে। আর ঠিক এইটাই হয়েছে, ব্যবসা বাণিজ্য আমরা ঠিকই করি ইমরান ভাই, কিন্তু এই ব্যবসা সম্পর্কে আমার জ্ঞান নেই,
জ্ঞান ইসলামিক যে জ্ঞান,
জ্ঞান ইসলামিক যে জ্ঞান, শরীয়তের যে হুকুম আছে সেই জ্ঞানটুকু আমার মধ্যে নেই। আমি যে মুসলমান ইবাদত করি, ইবাদত ঠিকই করি, কিন্তু ইবাদতের পিছনে যে শরী মাসালা আছে সেগুলো আমার জানা নেই। তার কারণ হয়েছে আমরা ইলমে দিন থেকে দূরে,
আর যদি আমার মাঝে ইলেম থাকতো তবে আমি জানতাম যে একজন অমুসলিমের সাথে কেমন ব্যবহার করতে হবে, আর আমার ব্যবহার যখন অমুসলিম দেখবে তখন অমুসলিম মুসলমানদের ব্যবহার দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, না হয়তো মুসলমানদেরকে ভয় পেয়ে সে চলে যাবে। এটাই তো ছিল, কিন্তু সেই যথেষ্ট পরিমাণ জ্ঞানটুকু আমার মধ্যে না থাকার কারণে, আমি ইসলামিক জ্ঞান অর্জন না করার কারণে, ধর্মীয় জ্ঞান আমার মধ্যে না থাকার কারণে এখন আমি যেখানে হ্যাঁ বলার দরকার ছিল সেখানে না বলে দেই, যেখানে না বলার দরকার ছিল সেখানে হ্যাঁ বলে দেই। আর এটার কারণেই ধীরে 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 করতে করতে অমুসলিমদের অন্তর থেকে ভয়ভীতি দূর হয়ে গেছে।
এখানে কোন একজন বিজ্ঞ আপনার জ্ঞানী মনীষী যাদেরকে বলা হয়, যারা গবেষণা করেন, কেউ এই কথাটা উপস্থাপন করলেন, যখন কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তখন ওই জাতির তাদের কৃষ্টি কালচার যেটা, তাদের যে সভ্যতা, সেই জিনিসটাকে নষ্ট করে দিতে হবে। এখানে আমি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলি, প্রতিটি মুসলমান এক বাক্যে স্বীকার করে যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মডেল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপরে পৃথিবীতে আর কোনো কিছু
নেই।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাগড়ি বাঁধো মাথায়,
সুবহানাল্লাহ,
তোমাদের সম্মান বৃদ্ধি পাবে,
বৃদ্ধি পাবে, আল্লাহু আকবার।
আজকে কোথায় আসলে আমরা দেখি যে মুসলমান তো সে বটে, সে তো বলে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, মাথায় পাগড়ি তো দূর কথা, মাথায় টুপিও থাকে না। আচ্ছা, মাথার টুপি তো দূরের কথা, মাথার চুলের স্টাইল কাদের মতো,
তাও তো মুসলমানদের মতো পাওয়া যায় না এখন।
মানে মাথার যে চুল, মাথায় পাগড়ি তো, আমি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমি যদি ওভারঅল আমাদের বাংলাদেশকে নিয়ে আমি কথা বলি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা গর্ব করি বাংলাদেশ একটা ইসলামিক দেশ, কিন্তু আমাকে দেখতে কেমন মনে হয়, আমি আমার দিকে তাকাই, আজকে মুসলমান সে মাথায় চুল রাখবে, সে কি ইসলামকে ফলো করে মাথা চুল রাখে? সে পোশাক পরিধান করে, সে কাকে ফলো করে? সে তার বিয়ে শাদিতে সে কাকে ফলো করে? তার ব্যবসাতে সে কাকে অনুসরণ করে? তার ছেলে সন্তানদের লালন পালন সে কাকে অনুসরণ করে? আমরা যদি মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে অনেক সময় আমরা মুসলমানদের অধঃপতন, ইসলামিক দেশগুলোর অধঃপতন, ইসলামের অধঃপতন আমরা আমাদের জবান থেকে বের করে ঠিক, কিন্তু আমরা আসল হাকিকত কারণ কি, যে সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সাহাবা ইকরাম গ্রহণ করেছেন, যুগে 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 মুসলমান সেই শ্রেষ্ঠত্বকে নিয়ে চলেছেন। আজকে আফসোস, আজকের অবস্থা কি মনোয়ার ভাই? আমি জাকির ভাই আপনাদেরকে সাথে এ বিষয়ে ইয়ে করতে চাচ্ছি, আজকে একজন মুসলমান, ওই মুসলমানের সন্তান, মুসলমান যখন ইসলামকে ফলো করে তখন তার মুসলমান মা বাবা তাকে তিরস্কার করে। জি,
এক ব্যক্তি অনেকগুলো মানুষ নিয়ে একসাথে বসা,
জি,
রুমটা খুবই অন্ধকার,
জি,
অনেক শিশু রয়েছে, তো সবাই চিৎকার করছে অন্ধকার থেকে ভয় ভীতিতে,
জি,
তো এক ব্যক্তির খুবই দরদ হলো, আহা যদি এই চিৎকার বন্ধ করা যেত,
জি,
এই আর্তনাদ বন্ধ করা যেত আর আমি তাদের উপকার করতে পারতাম,
জি,
সে আফসোস করছে, আর মানুষের মধ্যে সে আতঙ্ক কিন্তু দূর হচ্ছে না,
হচ্ছে না।
এখন তার কাছে কিছু উপকরণ আছে যেগুলো মানুষের বাতি জ্বালাতে পারে,
পারে,
আর এই বাতির আলো দেখে মানুষের ভয় ভীতি চলে যাবে, না আমরা আলোর মধ্যে আছি। তো সে আফসোস তো করে ঠিকই, কিন্তু সে এই বাতি যে জ্বালাতে হবে, জ্বালালেই অন্ধকারটা দূর হবে, আর অন্ধকারটা দূর হলে তাদের ভয় ভীতি দূর যখন হবে তারা কান্নাকাটি বন্ধ করবে। এখন আমাদের মুসলমানদের অবস্থাটা কিছুটা এমন হয়েছে যে আজকে আমরা প্রতিবাদ এটা সেটা অনেক করি, অমুসলিমদের অনেক আক্রমণাত্মক বিষয়ে শিকার হচ্ছি,
মানে কোরআনকে মহব্বত করে, কিন্তু কোরআনের হাকিকত যে মহব্বত,
কিন্তু এখন আমার যে করণীয় কি সে বিষয়টা আফসোস, আফসোস করার মতো, অথচ উপকরণ আমার সাথে
সাথে আছে।
আমি যদি কোরআনের কে অবমাননা যারা করছে তাদের জবাব দিতে চাই, তাহলে আমি কোরআনকে মহব্বত করি, এটাকে চুমো দেই, এটাকে পড়ি, এটাকে বুঝি, বুঝে আমি স্রষ্টার সান্নিধ্য লাভ করার জন্য নিজেকে নিয়োজিত করে দিই,
জি,
তখন দেখা যাবে আমাদের মধ্যে হেদায়েতের নূর, জ্ঞানের নূর এবং নেকির নূর যখন চলে আসবে, তখন আমার মাধ্যমে যে আল্লাহ এই যে নূর দান করবে, সেই নূর দ্বারা আমি শুধু মুসলমান না অমুসলিমদেরকে নূরান্বিত করতে পারবো। তো এখন যখন এটা আমার মধ্যে থাকবে, তখন কি হবে, আমাদের মাধ্যমে এটা চলে আসবে। আর দেখেন, আর সেই নূর, কোরআনের নূর প্র্যাকটিক্যাল ভাবে কে শিখিয়েছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নাহ আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে গবেষণা করে বিধর্মীরা মুসলমান হচ্ছে, বিধর্মীরা সায়েন্টিস্টরা তারা প্রযুক্তির বিভিন্ন বিষয় ডেভেলপ করেছে আমার নবীর সুন্নতকে গবেষণা করে, আর আমরা মুসলমান সেই সুন্নতকে ছেড়ে কোন উন্নতি করতে যাচ্ছি? একটি ঘটনা বলি সাহাবায়ে কেরাম যুগের, যে আজকে আপনার এই হাদিসে পাকে একটা বিষয় আছে যে অমুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ভয় ভীতি
চলে যাবে,
কিন্তু পূর্বের জামানার মধ্যে অমুসলিমদের অন্তরে নবীর সুন্নত পালনের কারণে কেমন ভয় ভীতি ছিল এই বিষয়টা বলি। একবার মুসলমানরা একটা উপত্যকা জমা হলো, তো সেখানে অমুসলিমদের সাথে যুদ্ধ হবে, তো যুদ্ধ হবে, তখন অমুসলিমদের তাবু থেকে তাদের স্থান থেকে গোপনে গুপ্তচর পাঠানো হলো যে দেখে আসো মুসলমানরা কি করে। তো যখন এই অমুসলিমদের মধ্যে এক বা একাধিক গোপনে গেল যে মুসলমানদের অবস্থা দেখার জন্য, তো গিয়ে দেখলো যে মুসলমানরা গাছে তাদের লাঠি দিয়ে বল্লম দিয়ে গাছের মধ্যে আঘাত করছে, আর তাদের ভাষ্য মতে যে তারা গাছ খেয়ে ফেলছে, সাহাবায়ে কেরাম কি গাছ খেয়ে ফেলছে। তো যারা দাঁত দিয়ে গাছ খেয়ে ফেলতে পারে তাদের এমন ক্ষমতা, তা আমরা তো তাদের যুদ্ধ কিভাবে করব। অথচ সাহাবায়ে কেরাম কি করতেছিল, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোবারক সুন্নত, খুব মহান সুন্নত, মেসওয়াকের জন্য ঠালা ভাঙছিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক সুন্নত এটা এমন পছন্দনীয় নবীর সুন্নত যে মৃত্যুর পর্দা করার কিছু আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন, এবং উলামায়ে কেরাম বলেন যে মেসওয়াকে অভ্যস্ত থাকবে তার কালিমা নসিব হবে। তো এখন সেই সুন্নত পালনের জন্য সাহাবায়ে কেরামরা যখন মশগুল ছিলেন, সেই অবস্থাকে অমুসলিমরা মনে করলো যে মুসলমানদের এমন অবস্থা, তাদের সাথে আমাদের যুদ্ধ করা চলবে না।
আমার ভাই আমরা তো না, দর্শকের একটা ইয়ে থাকে যে আমরা তো নবীজির সুন্নতকে ভালোবাসি,
জি ব্রাস করছি, আমি নবীকে ভালোবাসি দাড়ি নেই, আমি নবীকে ভালোবাসি আমার পাগড়ি নেই, আমি নবীকে ভালোবাসি আমি সুন্নতের দিকে বসে খাবার খাচ্ছি, আমি নবীকে ভালোবাসছি তিন আঙ্গুলে খানা খেতে পারছি না, আমি নবীকে ভালোবাসছি নবী প্রকাশ্যে বাজারের মধ্যে অমুসলিমরা অপদস্থ করেছে লজ্জা দিয়েছে, তারপরও মুস্কি হাসির বিনিময় কিছু দেয়নি, যার কারণে অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে আচরণ আমার কাছে কোথায়? আজকে আজকে আমি 2 টাকা কমের জন্য অমুসলিমের দোকানে চলে যাই, মুসলমান ভাই অপেক্ষা থাকে, তার সন্তান না খেয়ে থাকে, সেদিকে আমি তাকাচ্ছি না। তো আমার বিষয়টা দেখতে হবে যে আমার মাধ্যমে টোটাল A to Z মুসলমান উপকৃত হচ্ছে কিনা। তো যদি উপকৃত না হয়, যেমন কিছুদিন পূর্বে আমাদের একটি ঘটনা ঘটেছিল এক জায়গায় যে কোরআনের অবমাননা, তো সেটার জন্য সারা দুনিয়ায় কিন্তু পদক্ষেপ নিয়েছে, নিন্দাবাদ করেছে, কিন্তু দাওয়াত ইসলাম কি করেছে, শাইখে তরিকাত আমিরুল হাসান কি করেছে, যে কাজটা শাইখে তরিকাত আমিরুল হাসান করেছে সেই কাজটাই যদি আমরা অমুসলিমদের বিভিন্ন অনাচার থেকে মোকাবেলার জন্য পদক্ষেপ নেই, তাহলে আমাদের পরিবেশ সুন্দর হয়ে যাবে, আমাদের সেই বীরত্ব ফিরে আসবে। তো আমিরুল হাসান কি করেছে দুনিয়াবাসী দেখেছে, তা আমরা কি করব? আমাদের এখন তো ইসলামী কোনো হুকুমত নেই যে তাকে শাস্তি দিতে যাব। আমাদের করণীয় এটা, সে যেটা অপমানে করেছে এটা আমাদের আমাদের অন্তরে খারাপ লেগেছে, তা আমরা কি করি, কোরআনের শিক্ষাকে কোরআনের জ্ঞানকে কোরআনকে পড়াকে এটাকে ব্যাপক করে দিই।
এখানে একটা জিনিস আমি একটা অ্যাড করি, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দেখেন, আপনার মুসলমান কোরআনকে ভালোবাসা একটা আবেগ সবাইরে আসে, কিন্তু আপনি কি আপনি আমি আমরা যারা আজকে মুসলমান, ওই প্রতিটা মুসলমান কিন্তু এটাকে নিয়ে খুব দুঃখ প্রকাশ তার অন্তরের মধ্যে, কিন্তু আমরা যদি একটু নিজের দিকে তাকিয়ে দেখি ওই কোরআন তেলাওয়াত কি আমি করতে পারি, ওই কোরআনের হাকিকি যে জিনিসটা, মানে যে জিনিসটা যে যে কোরআন আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, যে উদ্দেশ্যে আমরা পেয়েছি সে উদ্দেশ্য কি বাস্তবায়ন হয়েছে? আজকে আমি একটা জিনিস মনোরভাই দর্শকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আজকে আমরা যারা পৃথিবীতে সফল কাম হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য, বড় ব্যক্তিত্ব হওয়ার জন্য, বড় কিছু হওয়ার জন্য আমরা ওই সকল কিতাবগুলো বইগুলো বুকসগুলো আমরা স্টাডি করি, যারা আমাদের কোরআনকে যারা অবমাননা করে তাদের লিখিত আছে। আপনি দেখবেন বড় বড় পণ্ডিত যারা, স্কলার যারা, বিভিন্ন ধরনের যে কিতাবাদি বইবস্তু লিখছে, আমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য সেগুলো পড়ার মধ্যে লেগে গেলাম। হ্যাঁ, আপনি সেগুলো পড়বেন, কিন্তু আপনার আমার প্রথম দায়িত্ব কি? শ্রেষ্ঠ সাকসেস হওয়ার জন্য চাল কোরআন, কোরআনের শিক্ষা। এই এখন ওই কোরআনটাকে আমরা বাদ দিয়ে আমরা তারা আমাদেরকে এই এমন কিছু পলিসি, এমন কিছু সিস্টেমের মধ্যে আমাদেরকে লাগিয়ে দিয়েছে যাতে করে আমরা আমাদের ইসলামের আসল জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এসে দর্শক শ্রোতা, আপনি বলবেন আমি বলবো, বাংলাদেশের ইতিহাস 20-30-40 বছরের ইতিহাস আপনি দেখেন, কোরআন শিক্ষার অবস্থা কোথায় ছিল, বর্তমানে কোথায়? সকালবেলা এমন কোন মসজিদ ছিল না, এমন কোন মহল্লা ছিল না যেখানে কোরআন শরীফের শিক্ষা হতো না, প্রতিটি জায়গায় ছিল, প্রতিটা মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল। কিন্তু আজকে যদি বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষিত লেভেলে যখনই কথা হয়, বৈঠক হয়, আলোচনা হয়, দেখা যাচ্ছে যে মেজরিটি দেখা যাচ্ছে যে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। এবং কোরআনের শিক্ষার কথা যদি বলা হয়, কোরআন শিক্ষার জন্য যে আসুন না দাওয়াতে ইসলামী আপনাকে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে আপনাকে কোরআন শিখাবে, হাজারো বার বোঝানোর পরও কিন্তু অনেকে সেটা বুঝতে রাজি না, কিন্তু কম্পিউটার কোর্স, অমুক শিক্ষা, অমুক কোর্স, অমুক কোর্স, অমুক কোর্স, যেগুলার শিক্ষার মাধ্যমে দুনিয়াবি কিছু অর্থ উপার্জন করা যাবে, কিছু অর্থের মালিক হওয়া যাবে, সেই দিকে আমরা কি লেগে গেলাম। তো দর্শক শ্রোতা, আমাদের আমাদেরকে আমাদের মূলের দিকে আসতে হবে। যখন আমি মুসলমান, জি,
একটি বিষয় যেটা যদি মুসলমান আমরা এখনো চাই, আমরা কিন্তু আবার সেই সোনালী যুগ খুঁজে পেতে পারি।
জি,
এখনো যদি আমরা যদি চাই যে না, মুসলমানের যে মুসলমানের জন্য যে হুকুম আহকাম রয়েছে আমরা এর উপরে অটল থাকবো, তবে মুসলমান যদি চায় এখনো সে নিজের পজিশনে চলে আসতে পারবে। রবিউল আউয়াল মাসে মাদানী মার্কাজের হুকুমে বাংলাদেশের বাহিরে কোথাও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, ওখানে রবিউল আউয়ালের জুলুসও করেছি। তো এক তো ছোটবেলা থেকে বাংলাদেশে জশ্নে জুলুস করে ইমরান ভাই অভ্যাস, আর এখানের খুশিও ওই রকমের, যেহেতু আমাদের রাষ্ট্রীয় ভাবে আমরা রবিউল আউয়ালের দিন ছুটি পাই। কিন্তু যখন এক অমুসলিম রাষ্ট্রের মধ্যে চলে গেলাম, রবিউল আউয়ালের জুলুস করার জন্য অংশগ্রহণ করলাম, মানে বাংলাদেশে জুলুস করছে তো ভিন্ন একটা কথা, মুসলমান রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্রের মধ্যে যখন জুলুস করতে গেলাম ইমরান ভাই, কমপক্ষে 200 মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে আজকে মুসলমানদের কি হয়েছে, আজকে মুসলমানদের কি হয়েছে, এত সুন্দর পোশাক তো ঈদের দিনও দেখা যায় না, এত সুন্দর সাজসজ্জা তো তাদের অন্যান্য খুশির দিনও দেখা যায় না, কিন্তু আজ মুসলমান এত সাজসজ্জা করে, এত সুন্দরভাবে এত আয়োজন করে, এত হাজার মানুষের এক র্যালি বের করছে, মুসলমানদের কি হয়ে গিয়েছে। তো ওখানে যারা ছিল স্থানীয় ইসলাম ভাই, তারা বাহিরের রাষ্ট্রের যারা ছিলেন, যেমন আমি ছিলাম, আরো অন্য ইসলামীরা ছিল, তাদেরকে সামনে দিলেন, আর যারা অমুসলিম এসে প্রশ্ন করতেছে আমাদেরকে সামনে দিচ্ছে, যাতে করে ওরা আরো আকর্ষিত হয়ে ইসলামের প্রতি ধাবিত হয়ে যায়, কালেমা শরীফ পরে মুসলমান হয়ে যায়। তো ওখানে তারা বারবার এটাই প্রশ্ন করে যে মুসলমানদের এত সুন্দর আয়োজন, মুসলমানদের এত সুন্দর পোশাক, মুসলমানদের এত সুন্দর সাজসজ্জা, তারা এত সুন্দর সিস্টেম মোতাবেক রাস্তায় চলে, মানে কি হয়ে গেছে আজকে মুসলমানদের। তো তাদেরকে অনেককে নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য হলো, যে বললাম যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, আমরা তার আগমন উপলক্ষে আনন্দ মিছিল করতেছি। তো এরা বলতেছে আগে হয়তো কখনো আমরা দেখিনি, আজকে নতুন দেখলাম, আমাদের কাছেও খুশি লাগতেছে। এই জন্য বললাম, যদি এখন পর্যন্ত আমরা চাই যে আমাদের সেই মুসলমানের যে কার্যক্রম রয়েছে, আমাদের যে নিয়ম কানুন রয়েছে, আমাদের ইবাদত রিয়াজত রয়েছে, আমাদের যে সত্যবাদিতা রয়েছে, আমরা যে হকের পথে রয়েছি, এটা যদি আমরা ধরে রাখতে পারি, তবে আল্লাহ চাই কিন্তু আমরা সেই আবার আগের দিনে ফিরে আসতে পারবো, সেই সোনালী যুগ আমরা খুঁজে পাবো, আর মুসলমানদের যে এক আয়োজন রয়েছে, গর্জিয়াস রয়েছে, এটা অমুসলিমদের অন্তরে ভয় নিয়ে আসবে।
ইনশাআল্লাহ আজ্জাবাজাল সেই দিন আমাদের মাঝে আসবে
ইনশাআল্লাহ,
যদি আমরা আমাদেরকে কোরআন এবং হাদিসের সেই হুকুম আহকামের মধ্যে যখন আমরা সাজিয়ে নেব আমাদেরকে, আমাদের ঘরকে, আমাদের সমাজকে। দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু SMS কে সামিল করি। অনেকক্ষণ পর্যন্ত অনেকে আমাদেরকে SMS দিয়ে যাচ্ছেন, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন SMS দিয়েছেন, এরপরে কাশপুর থেকে, এরপরে আমাদেরকে ময়মনসিংহ থেকে, এরপরে কয়েকটি জায়গা থেকে যারা আমাদেরকে SMS দিয়েছেন, অনেকে অ্যাড্রেস লেখেন নাই। খুবই সুন্দর প্রোগ্রাম, এমন এক সময় আসবে, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বর্তমান মুসলমানদের অবস্থার ক্ষেত্রে। দর্শক শ্রোতার, আসলে আজকে প্রতিটি মানুষ, আজকে যারা আপনারা আমাদেরকে SMS করেছেন, অনেকে আরেকবার জানাচ্ছেন যে এই এমন এক সময় আসবে, অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, এবং অনেকেই SMS করলেন যে বর্তমান অবস্থাতে, বর্তমান যে সময় আমাদের মাঝে, আসলে বর্তমান মুসলমানদের যে অবস্থা আসলে আমাদের মাঝে, যারা আমাদেরকে SMS করেছেন, সঙ্গেই উৎসাহিত করেছেন আজকে প্রোগ্রামের জন্য আমরা শুকরিয়া আদায় করি। এভাবে আমাদেরকে মাদানী চ্যানেলের যে কোনো প্রোগ্রাম হোক আমরা SMS করব, SMS করে আমাদের মতকে আমরা অভিমতকে আমরা পেশ করব। আসুন আমরা কিছু কলের দিকে যাব, জি কল চালিয়ে দিই।
এমন এক সময় আসবে অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখি, আল্লাহ ও তার রাসূলের প্রতি আমাদের কিভাবে মহব্বত বাড়বে এ বিষয়ে একটু বলে দিলে খুশি হতাম।
জি নেক্সট পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ নিজান, আমি ডিস্ট্রিক্ট জামানবাড়িয়া থানা নাসিরনগর। আজকের অনুষ্ঠানের নাম এমন এক সময় আসবে, আলহামদুলিল্লাহ দেবাজাল বিচ্ছিন্ন হয়েছে, দুশ্মনের বৈবিধি চলে যাবে, অনুষ্ঠানটি অনেক ভালো হচ্ছে, এর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। মাদানী চ্যানেলের সব মালিক এবং উপস্থাপক ইমরান ভাইকে আমার পক্ষ থেকে এখন অভিনন্দন এবং শুভেচ্ছা। এমন ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ কল করে উৎসাহিত করার জন্য। আল্লাহ তাআলা বরকত দিক। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে শেষের দিকে। যে বর্তমান আমি আমার যে বলার উদ্দেশ্য একটু পূর্বে বললাম যে বর্তমান আমাদের মুসলমানদের যে অবস্থা, যে কেউ একজন আমাদেরকে কল করলেন যে আল্লাহ রসুলের প্রতি মহব্বত কীভাবে সৃষ্টি হবে, কোরআনের প্রতি কীভাবে মহব্বত সৃষ্টি হবে, আবার একজন আমাদেরকে কল করলেন যে ইসলামের প্রতি কীভাবে আমাদের মহব্বত সৃষ্টি হবে। আসলেই যে ইসলামকে আমি মহব্বত করি, আমি গর্ব করি এই ইসলামকে নিয়ে, আমি পার্সোনালভাবে আমি আমার ফ্যামিলি এবং আমার পরিবেশ সোসাইটিকে নিয়ে আমি একটু ভাবি যে আমি এবং আমার পরিবার, ইসলামের যে হুকুম, কোরআনের যে হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম, এই হুকুমগুলো মানার ক্ষেত্রে আমাদের অবদান কি। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি আপনার যে কোনো লেভেলের হন না কেন, আপনি একজন টিচার, আপনি একজন অফিসার, আপনিও হয়তো একজন সাধারণ একজন কর্মচারী, কিন্তু আমি তো মুসলমান, সে যে কোনো লেভেলের হোক সে একজন মুসলমান। মুসলমান হিসাবে আমি নিজেকে আজকে প্রশ্ন করি। অনেক সময় অনেক মুসলমান অনেক জায়গায় সে নিজেকে মুসলমান পরিচয় দিতে অনেক সময় সে ইতস্তবোধ করে, কারণ আছে, এর অনেকগুলো কারণ। আজকে প্রতিনিয়ত আপনি ঘটনা দেখবেন, বিভিন্ন দেশে যারা সফর করে, যারা দেশের বাহিরে যারা সফর করে, যারা করেছে বিভিন্ন দেশে, সে বিভিন্ন কারণে সে নিজেকে মুসলমান হিসেবে সে কি করে না, পরিচয় দেয় না।
আমি এই বিষয়টাই তুলে ধরার জন্য চেয়েছিলাম এখনই, সেটা হলো কি ইমরান ভাই, ইসলাম আর মুসলমান যে আমরা আছি, আমাদের কাছে এই গুরুত্বটা হয়তো বা এখন আমরা বুঝতেছি না যে ইসলাম কত বড় এক নিয়ামত আমাদের কাছে, কত বড় এক যে নিয়ামত আমাদের কাছে হয়তো বা আমরা বুঝতেছি না, কেন বাংলাদেশের জন্ম এই কারণে। যারা বাংলাদেশের বাহিরে আছে, আমি তো দর্শককে বলবো, যদি আপনার কোনো আত্মীয় থাকে, আপনার যদি ভাই ব্রাদার কেউ বিদেশে থাকে, তো তাদেরকে কল করে জিজ্ঞাসা করুন, বাংলাদেশে থেকে তুমি মুসলমানিত্ব বজায় রেখেছো সেটা কিভাবে, আর এখন বিদেশে গিয়েছো সেটা কিভাবে। এতটাই পার্থক্য মনোয়ার ভাই, ইমরান ভাই, যে বাংলাদেশের শহর ঢাকাতে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ঢাকার একটা সুনাম আছে, সেটা হলো কি মসজিদের শহর ঢাকা। এখানে প্রায় 8000 উপরে মসজিদ আছে ঢাকাতে, কিন্তু বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কিছু রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের রাজধানীতে শুধু 3টা মসজিদ আছে। এক ইসলামী ভাইয়ের অভিমত, সে বললো কি, আমি যদি জুমার নামাজ পড়তে যাই তো 500 টাকা যেতে লাগে, 500 টাকা আসতে লাগে, জুমার নামাজ আদায় করতে যেতে আর আসতে, 500 টাকা যেতে, 500 টাকা আসতে, আর 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে গিয়ে আদায় করার সুযোগ নেই, 500 টাকা দিয়ে যেতে হবে 5 ওয়াক্তের জন্য, 5 বার আবার আসতে হবে, এটা তো সুযোগ নেই। কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়ে, শুধু জুমার দিন যে সে মসজিদে যায়, যেতে আর আসতে 1000 টাকা লাগে। এই জন্য আমি বললাম যে মুসলমান আর আমরা বাংলাদেশি, আমাদের যে কত সৌভাগ্য এই ইসলামকে মানে সঠিক মতো পালন করার জন্য। কিন্তু যারা বিদেশে থাকে তাদেরকে একটু জিজ্ঞাসা করুন যে ওখানে গিয়ে মুসলমানিত্ব তুমি বজায় রাখা কতটুকু কষ্ট তোমার জন্য, সে আপনাকে বুঝিয়ে দিবে যে আসলে কতটুকু কষ্ট। আমরা হয়তো বুঝি না, এই নিয়ামতটা পেয়েও আমরা মানে কি বুঝতেছি না কত বড় এক নিয়ামত আমরা পেয়েছি ইসলাম আর মুসলমান, আর তার সাথে সাথে বাংলাদেশ আমাদের বসবাস।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড়ই শুকরিয়া। মনোরব আপনার কাছে ইনশাআল্লাহ আমরা যাব। দর্শক শ্রোতা অনেকে আমাদের সঙ্গে, সময়ও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, আর বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কিছু করণীয় সম্পর্কে আমি আমার ব্যক্তি বলেন, আমার ফ্যামিলি বলেন, যেহেতু আমি একজন মুসলমান করে আমার জন্মগ্রহণ, আর আমার আকাঙ্ক্ষা, আমার আশা যে আমি ইমান নিয়ে দুনিয়ায় থেকে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় নিয়ামত জান্নাত আমি লাভ করব। তাহলে এই মুহূর্তে বর্তমান যে সময় আমাদের মাঝে, এ করণীয় কি আমাদের করণীয় এবং পাশাপাশি বর্জনীয় কিছু মাদানী ফুল গুরুত্বপূর্ণ? জি,
বর্তমানে ইসলামিক আদর্শ বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য
জি
একটা উত্তম পরিবেশ প্রয়োজন।
জি,
পূর্বে জামানার মধ্যে আউলিয়া কেরাম গোপন ইবাদত করেছে, জঙ্গলে গিয়ে ইবাদত করেছে, এখন জঙ্গলে গেলে বলবে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত।
জি,
তো এখন উত্তম পরিবেশ যত হবে সুন্দর, সে এর মধ্যে নবীর সুন্নাহ শিখতে পারবে, আদর্শ শিখতে পারবে।
জি,
এবং তার জীবনটাকে ওইভাবে সাজালে তো আল্লাহ সন্তুষ্টির মধ্যে চলে আসবে এবং সে কামিয়াব হবে।
জি,
এখন এই পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ যেটা এখন সোশ্যাল মিডিয়া যত মিডিয়া রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে এবং পাশাপাশি দর্শক যে মসজিদ ভিত্তিক গ্রাম গ্রাম শহর বিভিন্ন জায়গার মধ্যে মাদানী কাফেলা ইত্যাদির মাধ্যমে ইলমেদিন শিকার সুযোগ করে দিয়েছে। তা আমাদের উচিত দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা। আর কেন থাকবো? দেখুন, আজকের বিষয়বস্তুর মধ্যে এখানে দুইটা, যে এই যে হাদিস শরীফে যে আমাদের মুসলমানদের অধঃপতনের কিছু কারণ বলা হয়েছে, এর মধ্যে আমরা একটা জিনিস যদি ত্যাগ করতে পারি আর আরেকটা জিনিসকে অন্তরে বসাতে পারি তাহলে আমাদের কামিয়াবি শুনেছে, সেটা হলো দুনিয়ার মোহকে ত্যাগ করা, দুনিয়ার লালসাকে অন্তর থেকে বের করে দেয়া, আর আরেকটা হলো আল্লাহ তাআলার ভয়কে স্থাপন করা। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ভয় করার যে বিষয়, এই বিষয়ে আয়াতে কারিমা মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে অনুবাদ কিছুটা এমন, সেই দিনটিকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। তো আমাদেরকে পরকালীন যে হিসাব নিকাশ এটা শুরু হয় কিভাবে? মৃত্যুর মাধ্যমে। তো মৃত্যু কি আমার ইমান এর সাথে হবে কি হবে না? একবার চিন্তা করে যদি অনন্তকালের সফরের মধ্যে ইমান না থাকে তাহলে আমি অনন্তকালে জাহান্নামে ভুগবো।
আল্লাহ,
তো এখন এই ভয় এখান থেকে শুরু। এরপরে কবরে আজাব, আমি কি কবরে আজাব থেকে বাঁচতে পারবো কিনা, তারপরে মিজানের পাল্লার মধ্যে কি আমার নেকি ভারী হবে কিনা, তারপরে আমি কি পুলসিরাত পার হতে পারবো কিনা, আমি কি আরশের ছায়া পাবো কিনা, আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মধ্যে ভয় আসবে প্রকৃত এবং আমল করা সহজ হবে। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, যে যারা দুনিয়ার সম্পদের দিকে ছোটে, যারা অনেক সম্পদ কামনা করে, অনেক কিছু পায় না, অনেক ধরনের মন্তব্য করে, মাজাল্লাহ অনেক সময় কুফরি বাক্য পর্যন্ত বলে, যে আমার ইত্যাদি ইত্যাদি বলে, তো দাউদ আলাইহিস সালাম তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে কিছু উপদেশ দিয়েছিলেন, আমি এটা বলে শেষ করব।
জি,
হে পুত্র স্মরণ রেখো তিনটি বিষয় আল্লাহর প্রতি ইমানের মজবুতির লক্ষণ। আমরা জানি আউলিয়া কেরাম সাহাবাই কেরাম যারা ছিল, খাঁটি মুসলমান যারা ছিল, তাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস এত মজবুত ছিল যে কারণে আপনার তাদের ইমান মজবুত ছিল এবং তারা কামিয়াব হয়েছিল। তো তিনটি বিষয় যা তা হলো, এক, যা পাওনি তার বিষয়টি আল্লাহর কাছে সুপোর্ট করে দাও, আল্লাহর উপরও ছেড়ে দাও, যা পাওনি। নাম্বার দুই, যা পেয়েছো তার প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞতা জ্ঞাপন করো। নাম্বার তিন, যা থেকে বঞ্চিত হয়েছ তার উপর ধৈর্য ধারণ করো। এই যে তিনটি বিষয়, আমরা এই তিনটার বিপরীত আমল এখন আমাদের মধ্যে দেখা যায়।
জি,
যে আমরা যা পাইনি, যে বিষয়টি পাইনি সেটার জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকি, অথচ এই জিনিসটা দেয়ার মালিক তো আল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দেয়া। নাম্বার দুই, যেটা পেয়েছে সেটার জন্য শুকরিয়া আদায় করি না। এই যে আপনি যেটা পূর্বে বললেন, মুসলমান দেশে থেকে আমার এক ভাইকে ফোন দিয়েছি, সে গোশত হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সে বলতেই পারতো।
আল্লাহ আল্লাহ,
এখন আমার কত সুবিধা যে আমি গোশত খাচ্ছি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ শরীফ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খেতে পারছে, কিন্তু সে বলতে পারছে না, এই জন্য গোশত থেকে সে বেঁচে থেকে সবজি খাচ্ছে। তো এখন যে বিষয়টা, নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না অথচ আমাদের করা উচিত। নাম্বার তিন, যেটা থেকে বঞ্চিত হয়েছে, যা পাইনি তার উপর ধৈর্য ধারণ করা। আজকে আমাদের ধৈর্য কোথায়? আমরা ধৈর্য থেকে সম্পূর্ণ বঞ্চিত, তাই আমাদের উচিত, এখনো সময় রয়েছে আমাদের, এই মূল্যবান সময়কে গনিমত মনে করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে বাস্তবায়ন করা, তাহলে ইনশাল্লাহ আমাদের কামিয়াব
সুনিশ্চিত। আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় শেষের দিকে, আমাদেরকে হয়তো দুই তিন মিনিটের ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আমরা শুনলাম। সর্বশেষ যে কোরআনুল কারিমে যে আয়াতে মোবারকা, যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার ব্যাপারে যে আয়াতে মোবারকা, যে মুসলমানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা, এর আয়াতে মোবারকা নাজিলের সানানুজুর সারসংক্ষেপ এটাই যে সাহাবা একরামের একদল মুসলমান হওয়ার পূর্বেই যে সকল বিষয়গুলো আপনার এই ব্যবহার করতেন, বিভিন্ন পশুর যেই জিনিসগুলোকে আপনার পরিহার করতেন, পরিহার করার পরে অর্থাৎ যেগুলো আহার করতেন না অমুসলিম থাকা অবস্থায়, মুসলমান হওয়ার পরেও তারা ওই সকল বিষয়গুলোকে পরিহার করা শুরু করলো। আপনার ওটের গোস্ত খাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পশুর গোস্ত খাওয়া, তখন কোরআন করিমের আয়াতে মোবারক নাজিল হলো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কেন ইসলাম এটাকে হালাল করেছে। দেখেন একটা জিনিস মোবা, যেটা না খাওয়া কোনো গুনাহ না, আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে আদেশ যে তোমরা এটাও করো, যে তোমরা এটাকে এটা থেকে তোমরা কি পিছনে থাকা এটা তোমাদের জন্য উচিত হবে না, তোমরা এই জিনিসটা পালন করে ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো। একটা মোবা জিনিস যখন ওনারা পরিহার করতে চাইলেন, কিন্তু এটা আল্লাহ তাবারকাতার কাছে পছন্দ হয় নাই, কিন্তু আমি আপনি আমরা মুসলমান, সর্বশেষ কথা এটাই বলবো যে আমরা মুসলমান প্রতিনিয়ত, আমি একজন মুসলমান অসংখ্য হাজার হাজার হারাম কাজ করে যাচ্ছি, যেগুলো পরিহার করার জন্য, যা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারকাতার হুকুম, কোরআনের হুকুম, আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম, অসংখ্য সুন্নতকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। আজকে অশান্তি, আজকে যেখানে যাই কিন্তু একটা অশান্তি একটা শব্দ আজকে আমাদের মাঝে। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ যে শান্তি ইসলামের মধ্যে, শান্তি আমার রসুলের আদর্শের মধ্যে, মুক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আর আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলী আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী মানুষের মাঝে ইসলামের সঠিক শান্তি মানুষের মাঝে যাতে করে চলে আসে, এবং যে জিনিসগুলা পালন করার মাধ্যমে একজন ইসলামের অস্তিত্ব, মুসলমানের অস্তিত্ব বজায় থাকে, ওই বিষয়গুলো আজকে প্রতিষ্ঠিত করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাধ্যমে আজকে পুরো বিশ্বব্যাপী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রসার প্রসরণ, কোরআনের প্রসার প্রসরণ আলহামদুলিল্লাহ জবাজা প্রতিনিয়ত যে কোরআন শিক্ষা, কোরআনে হাফেজ বানানো, কোরআনের প্রতি মহব্বত, সুন্নতের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, এর কার্যক্রম আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত দাওয়াত ইসলামের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী হচ্ছে। শুধু মাদানী চ্যানেলের মাধ্যমে তা না, দাওয়াত ইসলামের একটি ডিপার্ট হচ্ছে মাদানী চ্যানেল, বাকি আলহামদুলিল্লাহ 100 অধিক বিভাগ যার মাধ্যমে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ ইসলামের সুন্নতের আলহামদুলিল্লাহ খেদমত হচ্ছে। এই বিষয়টাকে ব্যাপক করার জন্য, মুসলমানদের মাঝে ভালো থেকে ভালোভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাদানী কাফলা, মুসলমানদেরকে মাদানী কাফলায় পাঠানো, আপনি নিজেও মাদানী কাফলায় সফর করেন, আপনার সন্তানকে সফর করান, ভাইকে সফর করান, এই মাদানী কাফলার মাধ্যমে একজন মানুষ তার অন্তর মধ্যে কোরআনের মহব্বতকে দেওয়া হবে, রসুলের সুন্নতের মহব্বতকে দেওয়া হবে, এবং ইসলামকে শিখে এবং ইসলামকে সঠিকভাবে কিভাবে পালন করবে আলহামদুলিল্লাহ এই শিক্ষা আলহামদুলিল্লাহ মাদানী কাফালাতে শেখানো হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি চাচ্ছেন আপনার আপনার দিলে, আপনার সন্তানের অন্তরে, আপনার ভাইয়ের অন্তরে, আপনার প্রতিবেশী এদের অন্তরে ইসলামের সঠিক মহব্বত অন্তরে প্রবেশ করুক। আজকে তো আপনার অর্থের মহব্বত, দুনিয়ার মহব্বতে মানুষ মাসকে মাস, বছরকে বছর ঘর বাড়ি ছেড়ে দেশ বিদেশে সফর করে, কিন্তু আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দুনিয়ার মহব্বতের জন্য না, সম্পদ উপার্জনের জন্য না, ইসলামকে শিখার জন্য, ইসলামের সঠিক আহকামকে শিখার জন্য, কোরআনের শিক্ষার জন্য মাদিনী কাফালা সফর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে যা শ্রবণ করলাম আমাদেরকে তদ অনুযায়ী আমল করে আমাদের ব্যক্তির জীবনকে, আমাদের পারিবারিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জবাদাল এমন এক সময় আসবে অনুষ্ঠানে, আল্লাহ তাআলা চাই তার একটা বিষয় নিয়ে আলোচনাতে আসবো, মোবাইলিকে দাওয়াত ইসলামীকে ইনশাআল্লাহ আমরা সঙ্গে রাখবো, আলোচনা শুনবো। দর্শক শ্রোতা আসুন আমরা যেতে যেতে আপনাদেরকে দাওয়াত পেশ করি, সদা সর্বদা ইলমে দিনকে শিখার জন্য দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।